দানিয়েলের পুস্তক নম্বর ১২ অন্ধকার। অনুপ্রাণিত বাণীর মধ্যে যে শব্দ বা বাক্যাংশ দুবার পুনরাবৃত্ত হয়েছে তা দ্বিতীয় স্বর্গদূতের বার্তার প্রতীক।
নেবুখদনেজরের রাজত্বের দ্বিতীয় বছরে নেবুখদনেজর কিছু স্বপ্ন দেখল, যার ফলে তার আত্মা উদ্বিগ্ন হল আর তার ঘুম ভেঙে গেল। তখন রাজা আদেশ দিলেন, জাদুকর, জ্যোতিষী, মন্ত্রজ্ঞ এবং কালদীয়দের ডাকা হোক, যাতে তারা রাজাকে তার স্বপ্নগুলি জানায়। তাই তারা এসে রাজার সামনে দাঁড়াল, আর রাজা তাদের বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নটি জানতে আমার আত্মা উদ্বিগ্ন হয়েছে। দানিয়েল ২:১-৩।
রাত্রির অন্ধকারে নেবুখদনেজর একটি প্রতিমার স্বপ্ন দেখলেন, কিন্তু তিনি স্বপ্নটির কথা মনে করতে পারলেন না। রাত্রির এক স্বপ্নে তিনি একটি প্রতিমা দেখলেন, কিন্তু প্রতিমার সেই স্বপ্নটি তার বোধের কাছে ততটাই অন্ধকার ছিল যতটা অন্ধকার ছিল সেই রাত যখন তিনি সেই স্বপ্ন দেখেছিলেন।
তখন কাসদীয়রা রাজাকে সিরিয়াক ভাষায় বলল, হে রাজা, আপনি চিরজীবী হন, আপনার দাসদের স্বপ্নটি বলুন আর আমরা তার ব্যাখ্যা জানাব। রাজা কাসদীয়দের উত্তরে বললেন, স্বপ্নটি আমি ভুলে গেছি, যদি তোমরা স্বপ্নটিও তার ব্যাখ্যা আমাকে জানাতে না পারো, তবে তোমাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হবে আর তোমাদের ঘরবাড়ি গোবারের ঢিবিতে পরিণত করা হবে। কিন্তু যদি তোমরা স্বপ্নটি এবং তার ব্যাখ্যা জানাও, তবে তোমরা আমার কাছ থেকে উপহার, পুরস্কার ও মহান সম্মান পাবে। অতব আমাকে স্বপ্নটি এবং তার ব্যাখ্যা জানাও। দানিয়েল ২:৪-৭।
নেবুখদনেজরের মূর্তির স্বপ্নটি ছিল এমন এক পরীক্ষা যা পরিকল্পিত হয়েছিল এই নির্ধারণের জন্য যে অন্ধকারে আচ্ছাদিত এক মূর্তি সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণীমূলক বর্ণনা এবং সেই স্বপ্নের বিষয়বস্তুর ব্যাখ্যা কে দিতে পারে। মিলারাইট ইতিহাসে মধ্যরাতের আহ্বানের বার্তার সঙ্গে যুক্ত হওয়া দ্বিতীয় স্বর্গদূতের বার্তাটি কর্মেল পর্বতে এলিয়ার মোকাবিলার দ্বারা প্রতিরূপিত হয়েছিল। এটিও এমন এক পরীক্ষা ছিল যা প্রকাশ করত শুধু কে সত্য ঈশ্বর তাই নয়, কে সত্য নবী তাও। সিস্টার হোয়াইট, যাকে সরাসরি এলিয়ার প্রতিরূপ বলেছেন, সেই উইলিয়াম মিলার কর্মেল পর্বতের ঘটনায় এলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। তবু প্রতিনিধিত্ব করা হচ্ছিল মূলত উইলিয়াম মিলারকে নয়, বরং তিনি যে ভবিষ্যৎবাণীর ব্যাখ্যার নিয়মাবলী বুঝতে শিখেছিলেন সেগুলোকেই। কর্মেল পর্বতে পুরুষ দেবতা বালের নবীরা এবং নারী দেবতা আস্তারথের নবীরা মিথ্যা নবী বলে প্রমাণিত হয়েছিল। মিলারাইট ইতিহাসে কর্মেল পর্বতের প্রতিরূপ অনুযায়ী প্রোটেস্ট্যান্ট গির্জাগুলো মিথ্যা নবী হিসেবে প্রমাণিত হয়েছিল।
প্রোটেস্ট্যান্ট গির্জাগুলো যখন উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নিয়মসমূহকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করল, তখন তারা রোমের কন্যারা হয়ে গেল। ভবিষ্যৎবাণীমূলক ভাষায় কন্যা তার মায়ের প্রতিমূর্তি। মিলারপন্থীদের ইতিহাসে যে পরীক্ষায় প্রোটেস্ট্যান্টরা ব্যর্থ হয়েছিল সেটিই ছিল সেই পরীক্ষা যা পশুর একটি প্রতিমূর্তি কন্যাকে শনাক্ত করেছিল এবং গঠন করেছিল। সেখানেই সত্য প্রোটেস্ট্যান্টবাদের সিং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের সিংয়ের বিরোধিতায় প্রকাশ পেয়েছিল। নেবুখদনেজর একটি ব্যাখ্যা দাবি করছিলেন এবং তা করতে গিয়ে ঈশ্বরীয় ব্যবস্থায় তিনি মিথ্যা ও সত্য উভয় ভবিষ্যৎ বক্তার প্রকাশ ঘটানোর সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন।
তারা আবার উত্তর দিয়ে বলল, রাজা তার দাসদের স্বপ্নটি বলুন আর আমরা তার ব্যাখ্যা জানাব। রাজা উত্তর দিয়ে বললেন, আমি নিশ্চিত জানি যে তোমরা সময় লাভ করতে চাও, কারণ তোমরা দেখছ যে বিষয়টি আমার কাছ থেকে চলে গেছে। কিন্তু যদি তোমরা আমাকে স্বপ্নটি জানাতে না চাও, তবে তোমাদের জন্য একটাই বিধান আছে, কারণ তোমরা যতক্ষণ না সময় পাল্টায় আমার সামনে মিথ্যা ও কুটিল কথা বলার প্রস্তুতি নিয়েছ। অতএব স্বপ্নটি আমাকে বল এবং আমি বুঝব যে তোমরা তার ব্যাখ্যা আমাকে জানাতে পারবে। দানিয়েল ২:৭-৯।
পরীক্ষার পর্বসমূহের শেষে কার্মেল পর্বতে এবং ২৪ অক্টোবর ১৮৫৪-এ যে পার্থক্য প্রদর্শিত হয়েছিল তা দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়েও প্রতিফলিত হয়েছে। কার্মেল পর্বত, মিলারাইট ইতিহাস এবং নেবুখদনেজরের মূর্তির স্বপ্ন, এই তিনটি ভাববাণীমূলক উপস্থাপনায় জোর দেওয়া হয়েছে সঠিক ভাববাদী ব্যাখ্যার ওপর যা এলিয়া, মিলার এবং দানিয়েলের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে। স্বপ্নের ব্যাখ্যাই সেই বার্তা যা এমন এক ইতিহাসে উন্মোচিত হয় যেখানে ভাববাদীদের দুই শ্রেণী প্রকাশিত হয়।
তখন কালদীয়রা রাজাকে উত্তর দিয়ে বলল, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রাজার বিষয়টি প্রকাশ করতে পারে, অতএব এমন কোনো রাজা, প্রভু বা শাসক নেই যে কোনো জাদুকর
জ্যোতিষী বা কালদীয়র কাছে এমন বিষয় জিজ্ঞাসা করেছেন, আর রাজা যে বিষয়টি দাবি করছেন তা বিরল, দেবতারা ছাড়া যাদের বাস মাংসের সঙ্গে নয় রাজার সামনে সেটি প্রকাশ করতে পারে এমন আর কেউ নেই। এই কারণে রাজা ক্রুদ্ধ ও অত্যন্ত রোষান্বিত হলেন এবং বাবিলের সমস্ত জ্ঞানীগণকে নিধন করার আদেশ দিলেন। দানিয়েল 2:12।
কার্মেল পর্বতে এলিয়া একটি পরীক্ষা প্রস্তাব করেছিলেন এবং তিনি যে পরীক্ষা প্রস্তাব করেছিলেন তা শুধু কে সত্য ঈশ্বর তা প্রকাশ করার জন্যই নয়, বরং কে সত্য নবী তাও প্রকাশ করার জন্য ছিল। দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে সত্য ও অসত্যের পার্থক্য প্রকাশকারী যে পরীক্ষার কথা সেটি চিহ্নিত করে কালদীয়রাই। তারা ব্যাখ্যা করে যে নেবুখদনেজর যে ব্যাখ্যা খুঁজছেন তা কেবল ঈশ্বরই প্রকাশ করতে পারেন, মানুষ নয়। তারা আরও অভিযোগ করে যে নেবুখদনেজর এবং তার ধর্মীয় জ্ঞানীদের মধ্যে যে সম্পর্ক ছিল তা ভুল ছিল। যখন তারা বলে রাজা যে বিষয়টি দাবি করছেন তা বিরল, তারা চাইছিল যে রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী রাজা ধর্মীয় অঙ্গন থেকে দূরে থাকুন, যে অঙ্গনের উপর তাদেরই কর্তৃত্ব বলে ধরা হয়। তারা গির্জা ও রাষ্ট্রের সংযুক্তির নীতির বিরুদ্ধে আপত্তি করছিল না, তারা আপত্তি করছিল যে রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী নেবুখদনেজর গির্জার উপর নিয়ন্ত্রণ দাবি করছেন। যদি ধর্মীয় নেতারা রাষ্ট্রের উপর শাসন করতেন তবে গির্জা রাষ্ট্র সম্পর্ক নিয়ে তারা স্বচ্ছন্দ থাকত। পশুর মূর্তির পরীক্ষা, যেখানে আমরা আমাদের চিরন্তন পরিণতি নির্ধারণ করি, নেবুখদনেজরের মূর্তির স্বপ্নের মতোই জীবন মৃত্যুর পরীক্ষা।
এবং ফরমান জারি হল যে জ্ঞানীদের হত্যা করা হবে, আর তারা দানিয়েল ও তার সঙ্গীদেরকেও হত্যা করার জন্য খুঁজতে লাগল। তখন দানিয়েল পরামর্শ ও প্রজ্ঞার সঙ্গে রাজরক্ষী বাহিনীর অধিনায়ক আরিয়ককে, যিনি বাবিলের জ্ঞানীদের হত্যা করতে বেরিয়েছিলেন, উত্তর দিলেন। তিনি রাজরক্ষী বাহিনীর অধিনায়ক আরিয়ককে বললেন, রাজার ফরমান এত তাড়াহুড়ো কেন? তখন আরিয়ক দানিয়েলকে বিষয়টি জানালেন। দানিয়েল 2:13-15।
যখন দানিয়েল এখনও অজানা প্রতিমা সংক্রান্ত স্বপ্নের জীবন মরণ পরিস্থিতি বোঝার বিষয়ে আলোকপ্রাপ্ত হন, তখন তিনি 144,000-এর এই সত্যে আলোকপ্রাপ্তিকে প্রতিনিধিত্ব করেন যে তারা তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়ার দ্বিতীয় ও দৃশ্যমান পরীক্ষার ইতিহাসে রয়েছে। কিন্তু দানিয়েল শুধু তাদেরই প্রতিনিধিত্ব করেন না যারা সঠিক খাদ্যাভ্যাস বেছে নিয়ে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তিনি সেই মানব প্রতিনিধিরও প্রতিনিধিত্ব করেন যাকে ঈশ্বর বাইবেলীয় ভবিষ্যৎবাণী সম্পর্কে বিশেষ অন্তর্দৃষ্টি দিয়েছিলেন।
এই চারজন যুবকের বিষয়ে ঈশ্বর তাদেরকে সমস্ত বিদ্যা ও প্রজ্ঞায় জ্ঞান ও দক্ষতা দান করলেন, আর দানিয়েলের সকল দর্শন ও স্বপ্নের বিষয়ে বোধগম্যতা ছিল। দানিয়েল 8:11।
যদিও চারজন বিশ্বস্ত হিব্রিয়ই খাদ্য সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, দানিয়েলকে দর্শন ও স্বপ্নের বার্তাবাহক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। দানিয়েল ভবিষ্যৎবাণীমূলক বার্তাবাহকের প্রতিনিধিত্ব করছেন, যেমন এলিয়া, বাপ্তিস্মদাতা জোহন, প্রকাশিত বাক্যের জোহন, উইলিয়াম মিলার এবং ফিউচার ফর আমেরিকা প্রতিনিধিত্ব করে। ভবিষ্যৎবাণীমূলক বার্তাবাহক কখনও ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষার থেকে বিচ্ছিন্ন হয় না।
খ্রিস্টের সময়ে যারা জোহনের সাক্ষ্য প্রত্যাখ্যান করেছিলেন তারা যিশুর দ্বারা উপকৃত হতে পারেননি। মিলারাইটদের ইতিহাসে যারা প্রথম বার্তা, যার প্রতিনিধি ছিলেন উইলিয়াম মিলার, প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয় বার্তা থেকে উপকৃত হতে পারেনি। উভয় ইতিহাসেই বিশ্বস্তরা বুঝতে পারেনি পরীক্ষার প্রক্রিয়াটি কোথায় গিয়ে পৌঁছাচ্ছিল। শিষ্যরা ক্রুশবিদ্ধতার বিষয়টি দেখতে চায়নি, যদিও তাদের স্পষ্ট করে বলা হয়েছিল যে তা ঘটবে। মিলারাইটরা মহা হতাশাকে পূর্বানুমান করতে পারেনি। আরিয়ক যখন নেবুখদনেজারের মূর্তির স্বপ্নের সঙ্গে জড়িত জীবন মৃত্যুর পরিস্থিতির কথা দানিয়েলকে জানালেন, তখন তিনি জানতেন না স্বপ্নটির বিষয়বস্তু কী ছিল বা সেই মূর্তি সম্পর্কিত পরীক্ষা কোথায় নিয়ে যাবে। তিনি শুধু জানতেন বিষয়টি জীবন মৃত্যুর প্রশ্ন, অতবে ব্যাখ্যাটি বুঝতে দানিয়েলের সময়ের প্রয়োজন ছিল।
তখন দানিয়েল প্রবেশ করে রাজার কাছে অনুরোধ করলেন যে রাজা যেন তাকে সময় দেন এবং তিনি যেন রাজাকে ব্যাখ্যাটি জানাতে পারেন। দানিয়েল 2:16।
দানিয়েল প্রথম পরীক্ষায় যে খাদ্য গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে তিনি বিশ্বাস প্রকাশ করেছিলেন, তাই তাকে সময় দেওয়া হয়েছিল, যেমন খ্রিস্টের সময়ে শিষ্যদেরও দেওয়া হয়েছিল। শিষ্যদের যে সময় দেওয়া হয়েছিল তা ছিল খ্রিস্টের মৃত্যু, সমাধিস্থ হওয়া, পুনরুত্থান এবং তার প্রাথমিক স্বর্গারোহণ পর্যন্ত, অর্থাৎ এম্মাউসের পথে শিষ্যদের সঙ্গে তার সাক্ষাৎ এবং পরে ওপরের ঘরে তাদের সঙ্গে পুনরায় মিলনের আগের সময়।
তারপর সেই সময়ের শেষেই তিনি তাদের ওপর নিঃশ্বাস ফেলে পবিত্র আত্মা দিলেন।
আর তিনি এই কথা বলার পর তাদের ওপর ফু দিলেন এবং বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো। যোহন দুই জীব বৈশী।
ইজেকিয়েল ভাববাণী করলেন আর মৃত হাড়গুলো একত্র করা হল। তারপর ইজেকিয়েল আবার ভাববাণী করলেন এবং সদ্য গঠিত দেহগুলোর ওপর পবিত্র আত্মা ফুঁকে দেওয়া হল, আর তারা এক শক্তিশালী সেনাবাহিনী হিসেবে উঠে দাঁড়াল। যখন খ্রিস্ট শিষ্যদের ওপর শ্বাস দিলেন, তিনি তাদের বোধশক্তি খুলে দিলেন।
তখন তিনি তাদের বুদ্ধি খুলে দিলেন যাতে তারা শাস্ত্রসমূহ বুঝতে পারে। লুক 24:25।
সমস্ত নবী পৃথিবীর শেষ সম্পর্কে কথা বলেন এবং দানিয়েলও এর ব্যতিক্রম নন।
তিনি যে সময়টি চেয়েছিলেন তা ছিল আলোকপ্রাপ্তি পাওয়ার জন্য একটি সময়কাল। মিলারাইটদের অপেক্ষার সময়টি ছিল প্রথম হতাশা থেকে শুরু করে যতক্ষণ না তারা উপলব্ধি করেছিল যে তারা মথি অধ্যায় 25 এবং হাবাক্কুক অধ্যায় 2-এর ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত বিলম্বকালে রয়েছে। মিলারাইট ইতিহাসে বিলম্বকালের ইতিহাস দ্বিতীয় স্বর্গদূতের বার্তার সময় পূর্ণতা পেয়েছিল। দানিয়েল অধ্যায় 2 সেই একই ইতিহাস তুলে ধরছে, তাই সময়ের জন্য তার অনুরোধটি ভবিষ্যৎবাণীমূলকভাবে মিলারাইটদের বিলম্বকালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অতএব দানিয়েলের সময়ের অনুরোধ এবং মিলারাইটদের বিলম্বকাল 144,000-এর বিলম্বকালকে প্রতিনিধিত্ব করে, যা 18 জুলাই 2020-এ শুরু হয়েছে।
নেবুখদনেজরের মূর্তির স্বপ্নটি বুঝতে সময় চাওয়ার দানিয়েলের অনুরোধকে প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে সেই 3.5 দিনের মাধ্যমে প্রতিকায়িত করা হয়েছে, যখন দুই সাক্ষী রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকে। প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের 3.5 দিনের ইতিহাসে, যে 3.5 দিন প্রতীকীভাবে একটি ভবিষ্যৎবাণীমূলক মরুপ্রান্তকে নির্দেশ করে, সেখানে একটি কণ্ঠ আহ্বান জানায়, মৃত শুকনো হাড়গুলিকে জাগিয়ে জীবিত করতে সান্ত্বনাকারী যে মানবীয় কণ্ঠস্বরকে ব্যবহার করেন তার প্রতীক দানিয়েল। তিনি স্বপ্নটি কী ছিল এবং তা কী নির্দেশ করে তার ভবিষ্যৎবাণীমূলক উদ্ঘাটন লাভ করেছিলেন। মরুপ্রান্তরে ধ্বনিত সেই কণ্ঠকে স্বপ্ন ও দর্শনের ভবিষ্যৎবাণীমূলক বোধ প্রদান করা হয়েছে, যেমনটি দানিয়েলের মাধ্যমে প্রতিকায়িত হয়েছে। কণ্ঠস্বরটি আহ্বান জানাচ্ছে, এতে বোঝা যায় যে তাকে মধ্যরাত্রির আহ্বানের বার্তা দেওয়া হয়েছে এবং সেই আহ্বানটি মধ্যরাত্রিতেই দেওয়া হয়, যা অন্ধকারের প্রতীক।
মধ্যরাতে গভীরতম অন্ধকারে কণ্ঠস্বর দানিয়েলকে এমন এক বার্তা বোঝার ক্ষমতা দেওয়া হয়েছিল যা অন্ধকারে আচ্ছাদিত ছিল। কণ্ঠস্বর ইজেকিয়েলকে দেওয়া আদেশটি হল মৃত শুকনো অস্থিগুলোর প্রতি ভবিষ্যৎবাণী করা। তিনি তা করলে রাস্তায় পড়ে থাকা মৃতদের ওপর সান্ত্বনাকারীর শ্বাস প্রবাহিত করা হয় এবং তারা পুনরুজ্জীবিত হয়। কিন্তু সেই পুনরুজ্জীবন কেবল প্রার্থনার মাধ্যমেই সম্পন্ন হয়। রাস্তায় নিহত শুকনো অস্থিগুলোর পুনরুজ্জীবনের ইতিহাসে প্রার্থনা একটি পথচিহ্ন। যে উপযুক্ত স্থানে সেই পথচিহ্নটি চিহ্নিত হয়, ঠিক সেখানে দানিয়েল ভবিষ্যৎবাণীমূলকভাবে সেই পথচিহ্নের প্রতিনিধিত্ব করেন।
আমাদের মধ্যে সত্যিকারের ঈশ্বরভক্তির একটি পুনর্জাগরণ আমাদের সব প্রয়োজনের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি। এটিকে অনুসন্ধান করাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত। প্রভুর আশীর্বাদ লাভের জন্য আন্তরিক চেষ্টা থাকা চাই। এজন্য নয় যে ঈশ্বর আমাদের ওপর তার আশীর্বাদ বর্ষণ করতে অনিচ্ছুক, বরং এজন্য যে আমরা তা গ্রহণের জন্য অপ্রস্তুত। আমাদের স্বর্গীয় পিতা যারা তার কাছে চান তাদের পবিত্র আত্মা দিতে পার্থিব পিতামাতারা তাদের সন্তানদের ভালো উপহার দিতে যতটা ইচ্ছুক তার চেয়েও বেশি ইচ্ছুক। তবে স্বীকারোক্তি, আত্মনম্রতা, পশ্চাত্তাপ এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে যে শর্তসমূহ পূরণের ভিত্তিতে ঈশ্বর আমাদের তার আশীর্বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূরণ করাই আমাদের কাজ। পুনর্জাগরণ আশা করা উচিত কেবল প্রার্থনার উত্তরে। যখন লোকেরা ঈশ্বরের পবিত্র আত্মা থেকে এতটাই বঞ্চিত থাকে তখন তারা ঈশ্বরের বাক্যের প্রচারের মূল্য উপলব্ধি করতে পারে না, কিন্তু যখন আত্মার শক্তি তাদের হৃদয় স্পর্শ করে তখন প্রচারিত বাণীগুলো আর নিষ্ফল থাকে না। ঈশ্বরের বাক্যের শিক্ষায় পরিচালিত হয়ে তার আত্মার প্রকাশের সাথে এবং সুস্থ বিচার বুদ্ধির প্রয়োগে যারা আমাদের সমাবেশে অংশ নেন তারা এক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন এবং গৃহে প্রত্যাবর্তন করে এক কল্যাণকর প্রভাব বিস্তার করতে প্রস্তুত থাকবেন।
প্রবীণ পতাকাবাহকেরা জানতেন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে লড়াই করা বলতে কী বোঝায় এবং তার আত্মার প্রাচুর্যপূর্ণ বর্ষণ উপভোগ করা কেমন, কিন্তু তারা ক্রমে কার্যক্ষেত্রের মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আর তাদের স্থান পূরণ করতে কে এগিয়ে আসছে
উদীয়মান প্রজন্মের অবস্থা কেমন, তারা কি ঈশ্বরের দিকে ফিরে এসেছে, স্বর্গীয় পবিত্র স্থানে যে কাজ চলছে সে বিষয়ে আমরা কি সজাগ, নাকি জেগে ওঠার আগে গির্জার ওপর কোনো বাধ্যকারী শক্তি নেমে আসার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা কি সমগ্র গির্জার পুনরুজ্জীবন দেখতে আশাবাদী? সে সময় কখনো আসবে না।
গির্জায় এমন লোক আছেন যারা রূপান্তরিত নন এবং যারা আন্তরিক কার্যকর প্রার্থনায় ঐক্যবদ্ধ হবেন না। আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে কাজে নেমে পড়তে হবে। আমাদের বেশি প্রার্থনা করতে হবে এবং কম কথা বলতে হবে। অধর্ম সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং লোকদের শিখিয়ে দিতে হবে যে আত্মা ও শক্তি ছাড়া কেবল ধার্মিকতার বাহ্যিক রূপে সন্তুষ্ট থাকা উচিত নয়। যদি আমরা নিজেদের হৃদয় পরীক্ষা করতে, আমাদের পাপ ত্যাগ করতে এবং আমাদের মন্দ প্রবৃত্তি সংশোধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হই, তবে আমাদের প্রাণ বৃথা অহংকারে ফুলে উঠবে না। আমরা নিজেদের ওপর ভরসা করব না, বরং অটুটভাবে অনুভব করব যে আমাদের সামর্থ্য ঈশ্বরের কাছ থেকেই। সিলেক্টেড মেসেজেস, বই এক, বারো একবিশ বারো বাইশ।
দানিয়েল যে খাদ্যাভ্যাস গ্রহণ করেছিলেন, সেই খাদ্যাভ্যাসে তার বিশ্বাসের ভিত্তিতে এরপর তাকে এমন এক চাক্ষুষ পরীক্ষার প্রক্রিয়ায় আনা হল, যার জন্য প্রয়োজন ছিল তার খাদ্যাভ্যাস দ্বারা প্রতিনিধিত্ব করা পদ্ধতিটি ব্যবহার করা। প্রথমে এই প্রতিশ্রুতি দেওয়া যে তার ঈশ্বর স্বপ্নটি শনাক্ত করে ব্যাখ্যা করবেন এবং পরে সেই স্বপ্নটি রাজার কাছে উপস্থাপন করবেন। তার কাছে ছিল সঠিক খাদ্যাভ্যাস, অর্থাৎ সঠিক পদ্ধতি, এবং তারপর তিনি সম্পূর্ণ অন্ধকারে থাকা নেবুখদ্নেসরের মূর্তির স্বপ্নের বার্তাটি উপস্থাপন করে তার বিশ্বাসকে চাক্ষুষভাবে প্রকাশ করতে উদ্যত হলেন। তার পরবর্তী কাজটিই ছিল বিশ্বাসের চাক্ষুষ প্রকাশ, কারণ তখন তিনি অন্ধকারে পড়লে ঈশ্বরের লোকেরা যে ঐশ্বরিক সূত্র অনুসরণ করে সেটিই প্রয়োগ করেছিলেন।
অশুভের অন্ধকার প্রার্থনা করতে অবহেলা করা মানুষদের ঘিরে ফেলে, শত্রুর ফিসফিসে প্রলোভন তাদের পাপের পথে প্রলুব্ধ করে, আর সবকিছুই ঘটে কারণ তারা প্রার্থনার ঐশ্বরিক বিধানে ঈশ্বর যে বিশেষ সুবিধা তাদের দিয়েছেন তা কাজে লাগায় না। ঈশ্বরের পুত্রকন্যাদের প্রার্থনা করতে অনীহা থাকবে কেন, যখন প্রার্থনা হল বিশ্বাসের হাতে ধরা সেই চাবি যা খুলে দেয় স্বর্গের ভাণ্ডার ঘর, যেখানে সঞ্চিত আছে সর্বশক্তিমানের সীমাহীন সম্পদ। অবিরাম প্রার্থনা ও সতর্ক জাগরণ ব্যতীত আমরা উদাসীন হয়ে পড়া এবং সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকি। শত্রু করুণা সিংহাসনের পথে ক্রমাগত বাধা দিতে তৎপর থাকে, যাতে আমরা আন্তরিক মিনতি ও বিশ্বাসের মাধ্যমে প্রলোভন প্রতিরোধের জন্য অনুগ্রহ ও শক্তি লাভ করতে না পারি। স্টেপস টু ক্রাইস্ট, চনব্বয়।
নেবুখদ্নেজারের রাতের স্বপ্নের বিষয়বস্তুর অন্ধকারে দানিয়েল তাঁর তিন সঙ্গীর সঙ্গে একত্র হয়ে প্রার্থনা করলেন।
তখন দানিয়েল তার ঘরে গেলেন এবং বিষয়টি তার সঙ্গী হনানিয়া, মিশায়েল ও আজারিয়াকে জানালেন, যেন তারা এই রহস্য বিষয়ে স্বর্গের ঈশ্বরের করুণা প্রার্থনা করে, যাতে দানিয়েল ও তার সঙ্গীরা বাবিলের অন্য জ্ঞানীদের সঙ্গে নাশ না হয়। তারপর রাত্রির দর্শনে দানিয়েলের কাছে সেই রহস্য প্রকাশ করা হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে আশীর্বাদ করলেন। দানিয়েল বললেন, ঈশ্বরের নাম যুগে যুগে ধন্য হোক, কারণ জ্ঞান ও পরাক্রম তাঁরই। তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন, তিনি রাজাদের অপসারণ করেন এবং রাজাদের প্রতিষ্ঠা করেন, তিনি জ্ঞানীদের জ্ঞান দেন এবং বোধশীলদের জ্ঞান প্রদান করেন, তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যা আছে তিনি জানেন এবং আলো তার সঙ্গে বাস করে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার স্তব করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও পরাক্রম দিয়েছ এবং এখন তুমি আমাকে জানিয়ে দিলে আমরা তোমার কাছে যা প্রার্থনা করেছিলাম, কারণ এখন তুমি আমাদের কাছে রাজার বিষয়টি প্রকাশ করেছ। দানিয়েল দুই সতেরো দশ তেইশ।
তখন দানিয়েল পুরস্কৃত হলেন সেই তার দ্বারা, যিনি অন্ধকারে যা আছে তা জানেন। রবিবার সংক্রান্ত আইন প্রণয়নের আন্দোলনটি অন্ধকারে চলছে এবং যারা দিব্য আহার ভক্ষণ করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে তাদের পশুর প্রতিমার গঠনের বিষয়টি স্বীকৃতি দিতে হবে, যা পোপীয় কর্তৃত্বের চিহ্ন বলবৎ করার জন্য ধর্মীয় ও রাজনৈতিক মঞ্চ প্রস্তুত করে। দানিয়েল গ্রন্থের দ্বিতীয় অধ্যায় কেবল মিলারাইট ইতিহাসে দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাস চিহ্নিত করছে না, বরং আরও সরাসরি সেখানে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসকে উদ্ভাসিত করা হয়েছে। নেবুখদ্নেজরের প্রতিমা স্বপ্নের পরীক্ষায় পশুর প্রতিমার পরীক্ষাকে প্রতিকায়িত করা হয়েছে।
ঈশ্বরের লোকেরা আসন্ন রবিবারের আইনের জীবন মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে জাগ্রত হচ্ছে, এই ভবিষ্যৎবাণীমূলক ধাপগুলো দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থে অত্যন্ত নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।
দানিয়েল সেই ইতিহাস পর্বের বার্তাবাহকের প্রতিনিধিত্ব করেন যেখানে প্রতিমার স্বপ্নের জীবন মৃত্যুর বার্তা ঘোষিত হয়। তিনি যে আহারনীতি উপলব্ধি করেছেন সেটিতেই তিনি দৃঢ় থাকেন এবং বিশ্বাসের দ্বারা ঘোষণা করেন যে ঈশ্বর দর্শনটি প্রকাশ করতে পারেন, তবে তিনি সময় প্রার্থনা করেন, সে সময়টাই অপেক্ষার সময়। অপেক্ষার সময়ের শেষে নেবুকদনেজরের অন্ধকার স্বপ্নে কি ছিল সে বিষয়ে তাকে জ্ঞান দেওয়া হয়। কিন্তু শুধু তাই নয়, তিনি শুধু প্রতিমার স্বপ্নের অর্থই বোঝেন না, যা পশুর মূর্তি ও তার সঙ্গে যুক্ত পরীক্ষাকে প্রতিকায়িত করে। তিনি অপেক্ষার সময়ের শেষে ঈশ্বরেরও স্তব করছেন, কারণ ঈশ্বর জ্ঞানীদের জ্ঞান দেন এবং যারা বিবেচনা করতে জানে তাদের বিদ্যা দান করেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, তিনি অন্ধকারে কি আছে তা জানেন এবং আলো তার সঙ্গেই বাস করে।
দানিয়েল এখানে তার প্রশংসাকে এই প্রেক্ষাপটে স্থাপন করছেন যে জ্ঞান বৃদ্ধি ঘটেছে, কারণ তিনি দ্বাদশ অধ্যায়ে চিহ্নিত করেন যে বুদ্ধিমানরা জ্ঞান বৃদ্ধিকে বুঝবে, এবং তিনি আরও ঈশ্বরের প্রশংসা করছেন যে তিনি বুদ্ধিমানদের প্রজ্ঞা ও জ্ঞান দান করেছেন। তিনি সরাসরি বুদ্ধিমান কুমারীদের প্রতি ইঙ্গিত করছেন এবং তার সময়কে বিলম্বের সময়ের সাথে সংযুক্ত করছেন। তিনি দ্বিতীয় অধ্যায়ে পাওয়া দৃষ্টান্তটিকে সরাসরি তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে মথি ২৫ বিলম্বের সময়ের নিখুঁত পরিপূর্ণতায় স্থাপন করছেন। আরও তাৎপর্যপূর্ণ হল এই সত্য যে প্রকাশিত বাক্যগ্রন্থে চিহ্নিত করা হয়েছে যে পরীক্ষাকালের সমাপ্তির ঠিক আগে জোহনকে বলা হয়েছিল দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থের ভবিষ্যৎবাণীর বাক্যসমূহ শীল না করতে, কারণ এগুলো একই গ্রন্থ।
আর তিনি আমাকে বলিলেন, এই গ্রন্থের ভবিষ্যৎবাণীর বাক্যসমূহ শীলমোহর করিও না, কারণ সময় নিকটে। যে অন্যায়কারী সে যেন এখনও অন্যায় করিতে থাকুক, যে অপবিত্র সে যেন এখনও অপবিত্র থাকুক, যে ধার্মিক সে যেন এখনও ধার্মিক থাকুক, এবং যে পবিত্র সে যেন এখনও পবিত্র থাকুক। প্রকাশিত বাক্য ২২:১০-১১।
দানিয়েল ও প্রকাশিত বাক্যের ভবিষ্যৎবাণীগুলি উন্মোচিত হওয়ার সময়টি হল দশ কুমারীর উপমায় উল্লেখিত বিলম্বকাল, এবং সেই সময়টি দানিয়েলের সময় চাওয়ার অনুরোধের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে। তার সময় চাওয়ার অনুরোধের পর প্রার্থনা করা হয়েছিল, যা শুকনো মৃত অস্থিগুলোর পুনরুত্থানের পূর্বেই ঘটতে হবে, যে সময়কালে জ্ঞানের বৃদ্ধি ঘটে এবং অন্ধকারে আচ্ছাদিত স্বপ্নের মূর্তির অর্থ প্রকাশিত হয়েছিল। সেই সময়ে ঈশ্বর দানিয়েলের জন্য আরেকটি কাজ করেছিলেন, তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। মধ্যরাতের আহ্বানের ইতিহাসের গুপ্ত বিষয়টি হল প্রকাশিত বাক্যে থাকা সেই ভবিষ্যৎবাণী, যা কৃপাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়। সেই গভীর ও গুপ্ত বিষয়টি হল সত্য।
সত্য সেই ভবিষ্যৎবাণীমূলক চাবি হয়ে ওঠে যা দানিয়েলের প্রতিনিধিত্বকারী বার্তাবাহকের কাছে উন্মোচিত হয় এবং যা সাত বজ্রের গোপন ইতিহাসকে চিহ্নিত করতে সক্ষম করে। গোপন ইতিহাসটি হল তিনটি মাইল ফলকের ইতিহাস। প্রথমটি একটি হতাশা এবং শেষটিও একটি হতাশা, যেমন মিলারাইট ইতিহাসে দেখানো হয়েছে। যে হিব্রু শব্দটি সত্য হিসেবে অনুদিত হয় তা বিস্ময়কর ভাষাবিদ দ্বারা সৃষ্টি হয়েছিল, হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ এবং শেষ অক্ষরের সমন্বয়ে। যিশুই প্রথম ও শেষ এবং তিনিই সত্য। বিস্ময়কর ভাষাবিদ সৃষ্ট সেই শব্দটির গঠন সাত বজ্রের গোপন ইতিহাস স্বরূপ তিনটি ভবিষ্যৎবাণীমূলক মাইল ফলককে চিহ্নিত করে, যেগুলো দানিয়েল সময় চেয়ে প্রার্থনায় গমন করার আগ পর্যন্ত সিলমোহর করে রাখা থাকার কথা ছিল।
২০২২ সালের ১৮ জুলাইয়ের হতাশা ছিল প্রথম মাইল ফলক, এবং এটি তিনটি মাইল ফলকের শেষটির সাথে যুক্ত হতাশাকে চিত্রিত করে। আর সেই শেষ মাইল ফলক হল রবিবারের আইন, মধ্যবর্তী অক্ষর অর্থাৎ ১৩তম অক্ষরটি বিদ্রোহের প্রতীক, এবং সেটি সাতটি বজ্রের গোপন ইতিহাসের মধ্যবর্তী মাইল ফলকেরও প্রতীক। এই বিদ্রোহকে মধ্যরাতের আহ্বানে মূর্খ কুমারীরা প্রতিনিধিত্ব করে, কারণ মধ্যরাতের আহ্বানই ২০২২ সালের ১৮ জুলাই। মধ্যরাতের আহ্বান এবং আসন্ন রবিবারের আইন এই তিন ধাপের ইতিহাসের মধ্যবর্তী মাইল ফলক। মধ্যরাত হওয়া মাত্র সময় ১৩তম ঘণ্টায় প্রবেশ করে, যেখানে মূর্খ কুমারীদের দৃশ্যমান প্রকাশ ঘটে। তারা বুঝতে পারে যে
তাদের কাছে সোনালী তেল নেই।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের 3.5 দিনের প্রতীকী মরুভূমিতে ঈশ্বরের প্রজাদের 7 গুণ অভিশাপের প্রতীকী ইতিহাসে অবস্থানরত হিসেবে উপস্থাপিত করা হয়েছে। সেই সময়সীমার শেষে তাদের বুঝতে হবে যে তারা বিক্ষিপ্ত হয়েছে, তারা পাপ করেছে, তাদের পিতৃপুরুষেরা পাপ করেছে, তারা ঈশ্বরের বিরুদ্ধভাবে চলেছে এবং ঈশ্বরও তাদের প্রতি বিরুদ্ধভাবে চলেছেন। সেই উপলব্ধি তাদের লেবীয় পুস্তক 26 অধ্যায়ের প্রার্থনা করতে উদ্বুদ্ধ করবে। লেবীয় পুস্তক 26 অধ্যায়ের প্রার্থনাই যে তাদের করতে হবে, এই উপলব্ধি ভাববাদীভাবে দানিয়েল 2 অধ্যায়ে দানিয়েলের প্রার্থনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তা 9 অধ্যায়ে দানিয়েলের প্রার্থনার দ্বারা উদাহৃত হয়েছে। 9 অধ্যায়ে দানিয়েল লেবীয় পুস্তক 26 অধ্যায়ের সেই প্রার্থনা করেছিলেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের প্রজাদের বন্দিদশা সম্পর্কে জিরমিয়ার ভাববাণীতে নির্ধারিত 70 বছরের শেষ সীমায় তিনি এসে পৌঁছেছেন।
ওই একই 70 বছর ঈশ্বরের জনগণের সিলমোহর প্রাপ্তির ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। ওই 70 বছর মালাখি 3 অধ্যায়ে উল্লিখিত শুদ্ধিকরণ এবং খ্রিস্টের মন্দির শুদ্ধ করার 2টি ঘটনাকেও প্রতিনিধিত্ব করে। সেগুলি পশুর মূর্তির পরীক্ষার ইতিহাসকে প্রতিনিধিত্ব করে। সেই ইতিহাস শুরু হয় 11 সেপ্টেম্বর 2001 এবং শীঘ্রই আসন্ন রবিবারের আইনে গিয়ে শেষ হবে। ওই প্রতিটি 70 বছরের সময়কালের শেষে দানিয়েল যেন প্রার্থনা করতে পারেন বলে একটি প্রতীক্ষার সময় চান। তার প্রার্থনার জবাব এসেছিল যখন ভবিষ্যৎবাণীর চূড়ান্ত রহস্য তার কাছে প্রকাশিত হয়। ওই প্রকাশটি এসেছিল যখন 18 জুলাই 2020-এর পরেও ঈশ্বরের সত্যিকারের প্রোটেস্ট্যান্টরা অরণ্য বিচ্ছুরণকালে ছিলেন। সেই সময়ে সত্য অরণ্যে আহ্বানকারী কণ্ঠরের কাছে প্রকাশিত হয়েছিল।
আমরা পরের প্রবন্ধে দানিয়েলের 2 অধ্যায় চালিয়ে যাব।
আর প্রভুর ক্রোধ এই ভূমির বিরুদ্ধে প্রজ্বলিত হল, যাতে এই গ্রন্থে লিখিত সমস্ত অভিশাপ তার উপর তিনি আনেন। আর প্রভু ক্রোধে, রোষে ও মহাক্ষোভে তাদেরকে তাদের ভূমি থেকে উপড়ে ফেললেন এবং তাদেরকে অন্য এক দেশে নিক্ষেপ করলেন, যেমন আজ পর্যন্ত আছে। গোপন বিষয়সমূহ প্রভু আমাদের ঈশ্বরের, কিন্তু যে বিষয়সমূহ প্রকাশিত হয়েছে তা আমাদের ও আমাদের সন্তানদের চিরকাল, যাতে আমরা এই ব্যবস্থার সমস্ত কথা পালন করি। ব্যবস্থা বিবরণী 29:2 অনুতয়নী।